ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
আল কায়দার ভারতীয় শাখার বাংলাদেশ অংশের প্রধান সমন্বয়কারী সহ ঊর্ধ্বতন 12 জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র‍্যাব।
ঢাকা থেকে আরো রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
5ই জানুয়ারি নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে আবারও জানালেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্রুম বার্নিকাট।
আরও থাকছে বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হওয়া বিষয়ে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের মন্তব্য।
থেকে মধ্যম আয় বা উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে প্রায় $4,125 উন্নীত হতে হবে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমী শক্তিধর দেশগুলোর সঙ্গে আলোচনার গতি সম্পর্কে ভিয়েনায় ইরানি আলোচকরা মিশ্র ইঙ্গিত দিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলছেন যে আলোচকরা এখনও কোনো বড় রকমের সিদ্ধান্ত গ্রহণের মুহূর্তে পৌঁছতে পারেননি। আলোচনা স্থলের বাইরে সংবাদদাতাদের হ্যামন্ড বলেন তাঁর কথায় কাজ চলছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেমায়ার বলেছেন এ ব্যাপারে সাফল্য অর্জনের জন্য সকল পক্ষের নির্ভেজাল প্রচেষ্টা চলছে। বৃহস্পতিবার দিনে আরও আগের দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সুসজ্জিত কোবর প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে হাস্যমুখে সংবাদদাতাদের প্রতি হাত নাড়ান। সংলাপ সম্পর্কে প্রশ্ন করায় তিনি বলেন যে তিনি আশাবাদী। তবে আলোচনার এক পার্শ্ব বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখতেরাভানচি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কঠোর অবস্থান নেন। ইরানের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম বলছে, আমরা আশা করছি যে এই চুক্তি বাস্তবায়নের দিন থেকে সব অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক নিষেধাজ্ঞার পরিসমাপ্তি করতে হবে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন যে আলোচকরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং তারা কিছু কিছু খুব কঠিন সমস্যার মুখোমুখি হয়েছেন। গত সপ্তাহে তিউনিশিয়ার সমুদ্র সৈকতে আক্রমণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ 12 জনকে আটক করেছে বলে আজ একজন কর্মকর্তা জানিয়েছেন। ওই হামলায় 28 জন নিহত হন। শুক্রবার সুস শহরে ওই ব্যাপক গুলি চালনার ঘটনার পর সাইফ রেজগুই নামে বন্দুকধারীটিকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে। কর্মকর্তারা বলেছেন সে একাই গুলি চালিয়েছিল, তবে তাঁরা সেই সব লোককে খুঁজছেন যারা হয়তো আক্রমণের সময় তাকে সহায়তা করেছিল। কথিত ইসলামিক স্টেট গোষ্ঠী এর দায় স্বীকার করেছে। তারা মার্চ মাসে তিউনিসের বার্দো জাদুঘরে 2 জন বন্দুকধারী যে 21 জনকে হত্যা করেছিল তারও দায় স্বীকার করে। কর্মকর্তারা বলছেন যে রেজগুই এবং বার্দোর বন্দুকধারীরা একই সময়ে লিবিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করে। এই দুটি আক্রমণের ঘটনায় নিহতদের বেশিরভাগই ছিল বিদেশি পর্যটক। শুক্রবারের আক্রমণে নিহতদের অধিকাংশই ছিল ব্রিটিশ নাগরিক। তাছাড়া জার্মানি, ফ্রান্স, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও পর্তুগালের নাগরিকরাও এই আক্রমণের শিকার হয়। জঙ্গি সংগঠন আল কায়দা ভারতীয় শাখার বাংলাদেশের প্রধান সমন্বয়কারী একজন উপদেষ্টা এবং 10 জন সক্রিয় সদস্য সহ মোট 12 জনকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। বিশ্লেষকরা বলছেন জঙ্গিদের বিভিন্ন গোষ্ঠী অধিকতর সক্রিয় হওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
র‍্যাব দাবি করেছে ঈদকে কেন্দ্র করে প্রথমে রাজধানী ঢাকা, পরে সারা দেশে হামলার পরিকল্পনা করেছিল ওই জঙ্গি সংগঠনটি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরি সরঞ্জাম এবং জেহাদি বই পাওয়া গেছে। র‍্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ খান বলেন,
তারা এই সকল নাশকতা পরিকল্পনার পূর্বেই মিরপুরে একটি বাসা ভাড়া করেছে যেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরিতে সকল রকমের উপাদান এখানে আছে।
র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন খুলনা, বরিশাল সহ বিভিন্ন স্থান থেকে তারা ঢাকায় এসে জড়ো হয়েছিল এবং মিরপুরে তারা একটি বাসা ভাড়া নেয়। বিশ্লেষকরা বলছেন জঙ্গিদের বিভিন্ন গ্রুপ অধিকতর সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
5ই জানুয়ারি নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে আবারও জানালেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্রুম বার্নিকাট। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন বিস্তারিত।
মার্কিন রাষ্ট্রদূত আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্য দিয়ে দেশের চলমান রাজনৈতিক সংকট, সমাধানের তাগিদ দেন। আহ্বান জানান সব দলের রাজনীতি এবং গণতন্ত্র চর্চার সুযোগ নিশ্চিত করার। এত কিছুর মধ্যেও নিম্ন আয় থেকে নিম্ন মধ্যম আয়ের জাতিতে উন্নীত হয় বাংলাদেশকে অভিনন্দন জানান বার্নিকাট। এটাকে অনন্য সাধারণ উন্নতি হিসেবেও দেখছেন তিনি। আঞ্চলিক যোগাযোগ বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান চতুর্দেশীয় কানেকটিভিটির প্রশ্নে বাংলাদেশের উদ্যোগ এবং এর খাতে সুনির্দিষ্টভাবে সাম্প্রতিক সময়ে যে অগ্রগতি হয়েছে তার উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। বলেন, এখানে আমেরিকান কোম্পানিগুলোরও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। দেশের তৈরি পোশাক শিল্প এবং এর সঙ্গে যুক্ত শ্রমিকদের অধিকার নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে বার্নিকাট বলেন, এই শিল্পের অনেক বিষয়ে উন্নতি হয়েছে কিন্তু কেবল নিরাপত্তা খাতের উন্নতি যথেষ্ট নয়। এখানে শ্রমিকদের অধিকার এবং তাদের সংগঠনের স্বাধীনতার বিষয়টি গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে সরকারের অঙ্গীকার রয়েছে বলে উল্লেখ করেন তিনি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে এই মতিউর রহমান চৌধুরী। আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে খাদ্য ও কৃষি ক্ষেত্রে নোবেল প্রাইজ বলে খ্যাত ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। ক্ষুধা পীড়িত জনগোষ্ঠীর জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধি ও বন্টনে অনন্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ 2015 সালের জন্য তাঁকে এই পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়।
ক্ষুধা পীড়িত জনগোষ্ঠীর জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধি ও বন্টনে অনন্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ 2015 সালের জন্য তাকে এই পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়। আগামী অক্টোবর মাসে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। এর আর্থিক মূল্য হচ্ছে $2,500,000। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে 1 জুলাই বুধবার বাংলাদেশ সময় মধ্যরাতে এই পুরস্কার ঘোষণা করেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কেনেথ কুইন। এ সময় তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী 900 কোটিরও বেশি ক্ষুধা পীড়িত মানুষের মুখে খাবার তুলে দেওয়া একটা বিরাট চ্যালেঞ্জ। এমনই সময় স্যার ফজলে হাসান আবেদ ও তার প্রতিষ্ঠান ব্র্যাক নারী শিক্ষা বিস্তার, ক্ষমতায়ন ও পূর্ব প্রজন্মকে দারিদ্র্যমুক্ত করার একটি অসাধারণ মডেল উদ্ভাবন করেছেন। এই অনন্য কীর্তির জন্য এবছর তিনি এই পুরস্কারের যোগ্য ব্যক্তি। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় স্যার ফজলে হাসান আবেদ বলেন, এই অনুষ্ঠানে স্যার ফজলেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী টম বিলসেক বলেন, মানুষের জীবনমানের উন্নয়ন, ক্ষুধা নিরসন ও দারিদ্র্যের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার পথ প্রদর্শক হিসেবে স্যার ফজলের ভূমিকা প্রশংসনীয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
মাথাপিছু আয়ের নিরিখে বিশ্বব্যাংকের নতুন যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় $1,314। বিএনপি বলেছে, দুর্নীতি না হলে বাংলাদেশ এরই মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারত। আমির খসরুর আরেকটি রিপোর্ট।
বিশ্বব্যাংকের নিম্ন মধ্যম আয়ের দেশ হওয়ার জন্য ন্যূনতম মাথাপিছু জাতীয় আয়ের প্রয়োজন হয় $1,046। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মধ্যম আয়ের দেশ হতে 2021 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, 2-3 বছরের মধ্যেই তা সম্ভব হবে।
আমি আপনাদের এটুকু আশ্বাস দিতে পারি যে 2021 লাগবে না, তার পূর্বেই বাংলাদেশ ওই নিম্ন মধ্যম আয় না মধ্যম আয়ের দেশ হিসেবেই আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব।
এদিকে বিএনপি বলেছে, দুর্নীতি না হলে বাংলাদেশ ইতিমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারত। বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন,
তাহলে তো মধ্যম আয়ের দেশে পৌঁছতে পারতাম।
অর্থমন্ত্রী বলেছেন, স্বল্পোন্নত দেশ হিসেবে সুযোগ সুবিধা প্রাপ্তি অব্যাহত থাকবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিশ্ব সংবাদের পর এ নিয়ে রয়েছে বিস্তারিত বিশ্লেষণ। গ্রিক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস বলেছেন যে ইউরোপীয় ঋণদাতাদের দাবি অনুযায়ী অর্থনৈতিক সংকট থেকে গ্রিসের উদ্ধার পরিকল্পনার শর্তগুলো যদি রোববারের গণভোটে অনুমোদিত হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। ব্লুমবার্গের সঙ্গে আজ এক টেলিভিশন সাক্ষাৎকারে ভেরিফ্যাকিস বলেন যে রোববারে গ্রিস যদি ইউরোপীয় ইউনিয়নের ঋণদাতাদের উদ্ধার প্রস্তাব মেনে নেয় তাহলে তিনি পরদিন থেকে আর সে দেশের অর্থমন্ত্রী থাকবেন না। ভেরিফ্যাকিস আরও বলেন, তিনি আশা করছেন গ্রিস এই উদ্ধার প্রস্তাব নাকচ করে দেবে। এই প্রস্তাবে আরও সাহায্যের বিনিময়ে কর বৃদ্ধি এবং ব্যয় সংকোচনের শর্ত রয়েছে। তিনি বলেন, এমন কোনো চুক্তি সই করার আগে তিনি বরঞ্চ তাঁর কথায় তার নিজের হাত কেটে ফেলবেন, যেখানে গ্রিসের ঋণ ঢেলে সাজানোর কোনো প্রস্তাব নেই। বুধবার গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেন যে রোববারের গণভোটের পরিকল্পনা তিনি বহাল রাখছেন, তবে তাঁর সরকার এর আগে যে শর্তগুলো নাকচ করে দিয়েছিল এখন তারা সেই সব শর্ত মানতে রাজি আছে। ফিলিপিন্সের কর্মকর্তারা বলছেন যে দেশের মধ্যাঞ্চলে একটি ফেরি ডুবে যাওয়ায় কমপক্ষে 36 জন নিহত এবং আরও বহু লোক নিখোঁজ রয়েছেন। আজ 189 জন যাত্রীসহ কিম নির্ভানা নামের এই ফেরিতে লেইত দ্বীপের অম্বক শহরের সমুদ্রতীর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে নিমজ্জিত হয়। উপকূলরক্ষী বলছে যে অন্তত 127 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ডুবুরেরা আংশিক নিমজ্জিত এই জলযান থেকে আরও 26 জনকে নিখোঁজ লোককে খুঁজছে। দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন বলছে যে শান্তিরক্ষীদের ঘাঁটিতে, যেখানে হাজার হাজার লোক আশ্রয় নিয়েছে, সরকার বিরোধী বিদ্রোহীরা গুলি চালালে কমপক্ষে 1 নিহত এবং আরও 6 আহত হয়। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাংকের তালিকা অনুযায়ী বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে, যা ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নেরই প্রতিফলন। তবে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। মধ্যম আয়ের দেশ হওয়ার জন্য বাংলাদেশকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সেসব বিষয়ে গবেষণা সংস্থা সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে কথা বলে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাংকের তালিকা অনুযায়ী বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, যা ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নেরই প্রতিফলন। তবে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। মধ্যম আয়ের দেশ হওয়ার জন্য বাংলাদেশকে কত দূর এগিয়ে যেতে হবে এবং কি করতে হবে, সেসব বিষয়ে বিশ্লেষণ করেছেন প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উত্তরণের ক্ষেত্রে মাথাপিছু আয় অ্যাটলাস ম্যাথডে $1,080 পৌঁছেছে এবং এখান থেকে মধ্যম মধ্যম আয় বা উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে প্রায় $4,125 উন্নীত হতে হবে। এতদিন পর্যন্ত যে নিম্নসীমা থেকে যে পর্যায়ে এসে সেটা যতটা সহজ ছিল, কিন্তু এই এখন যে জায়গায় রয়েছে সেখান থেকে $4,125, যেখানে কিনা উচ্চ মধ্যম আয়ের নিম্নসীমা, সেখানে পৌঁছানো এতটা সহজ হবে বলে মনে হয়। তার কারণ হচ্ছে প্রবৃত্তির ক্ষেত্রে যে ধরনের গুণগত সূচক গুলোর সবচেয়ে বেশি প্রভাব থাকে এবং যেটিকে মাথাপিছু আয়ও তার একটা সবচেয়ে বড় ভূমিকা থাকে, সেই জায়গায় বাংলাদেশের এখনো ব্যাপকতর ঘাটতি রয়েছে। তো সেই জায়গাগুলোকে সঠিকভাবে যদি অ্যাড্রেস না করা যায়, তাহলে উচ্চ মধ্যম আয়ের দেশে খুব সহসা উন্নীত হওয়াটা চ্যালেঞ্জিং থাকবে।
এই চ্যালেঞ্জগুলো কি কি বলে মনে করেন, সে প্রশ্নে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, কিন্তু একই সাথে কিন্তু এটিও মনে রাখতে হবে যে দেশের এখনো 24% মানুষ দারিদ্রসীমার নিচে এবং সেটিকে সংখ্যায় মিলে প্রায় 4 কোটি লোক এখনো দৈনিক তাদের যে ন্যূনতম জীবন ধারণের জন্য আয়সিত করতে পারছে না। একই সাথে কর্মহীন বেকার জনগোষ্ঠীর এখনো বাংলাদেশে বড় রকমের সমস্যা রয়েছে। আবার মধ্যম আয়ের দেশে উন্নীত হবার ক্ষেত্রে যে ধরনের গুণগত দক্ষ মানব সম্পদ দেশে দরকার, সেটিও কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত ভাবে নেই এবং সরকারি বিনিয়োগও সেখানে কিন্তু অপ্রতুল। উপরন্তু দেশের সুশাসনেরও কিন্তু ঘাটতি রয়েছে, যেগুলো কিনা উন্নয়নের জন্য বড় রকমের চ্যালেঞ্জ। সুতরাং সামনের দিনে যে অর্জনটি, সেটাকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে অর্থনৈতিক পরিচালনার ক্ষেত্রে যদি গুণগত পরিবর্তন না আনা যায়, তাহলে এই প্রবৃত্তির ধারাটি অব্যাহত রাখা কিন্তু খুব সহজতর নয়।
বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য সুনির্দিষ্ট ভাবে কি করতে হবে, সে প্রশ্নে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
মধ্যম আয়ের দেশে উন্নীত হবার ক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে গুণগত প্রবৃত্তির দিকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা এবং সেক্ষেত্রে যে জায়গাটি নজর দেওয়া দরকার সেটি হলো যে বেসরকারি বিনিয়োগ, দেশীয় এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি এই বিনিয়োগ থেকে যেন যথেষ্ট পরিমাণে রিটার্ন আসে, সেই জন্য এমন ধরনের প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্টের দিকে গুরুত্ব দেওয়া দরকার যেটা কিনা দক্ষ এক ধরনের মানব গোষ্ঠীর মাধ্যমে সেটা হতে পারে। তো সেই ধরনের দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য আমার মনে হয় আগামী দিনে সরকারের বিনিয়োগ বৃদ্ধি করা দরকার এবং একই সাথে গুণগত মানসম্পন্ন যাতে ভৌত অবকাঠামো দেশের মধ্যে সৃষ্টি করা যায়, সে লক্ষ্যেও আমার মনে হয় যে বিনিয়োগ বৃদ্ধি করা দরকার। এর মধ্যে বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগ এবং জমির ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজন এবং আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে যে সমস্ত সম্ভাবনা তৈরি হয়েছে সেগুলোকে আগামীতে আরো বেশি কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া বেশি প্রয়োজন।
বিশ্লেষকরা বলছেন, পরিপূর্ণভাবে মধ্যম আয়ের দেশে পরিণত হতে গেলে যেসব চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতা বিদ্যমান রয়েছে তা চিহ্নিত করে অবিলম্বে কার্যকর কর্মসূচি গ্রহণ করা জরুরি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
2015 সালে বর্ষা বিলম্বিত হলেও জুন মাসে স্বাভাবিকের চেয়ে 16% বেশি বৃষ্টিপাত হয়েছে জুন মাসে। আবার জুলাই মাসের জন্য পূর্বাভাস উদ্বেগজনক, এই মাসে স্বাভাবিকের চেয়ে 8% কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনুন গৌতম গুপ্তের রিপোর্টে।
এবছর বর্ষার আগমন বিলম্বিত হলেও গোটা দেশের হিসেবে কিন্তু জুন মাসে 16% অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিতে ঘাটতি থেকে গেলেও দেশের 52% অংশেই স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। কিন্তু জুলাইতে কি হবে? অভিজ্ঞতা বলছে, 4 মাসের বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টি বা 33% বৃষ্টিপাতই হয় জুলাই মাসে। কিন্তু আবহবিদদের এবছরের পূর্বাভাস জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে 8% কম বৃষ্টিপাতের সম্ভাবনা। জুন মাসে প্রত্যাশিত 164 মিলিমিটারের জায়গায় দেশে বৃষ্টি পড়েছে 189 মিলিমিটার। জুলাই মাসে কিন্তু ধানের বীজ বপন করা হয়, কাজেই বর্ষার এই দ্বিতীয় মাসে বৃষ্টি যদি কম হয় সেটা কিন্তু চাষবাসের পক্ষে দুঃসংবাদ। জুন মাসের 26 তারিখ থেকেই বৃষ্টিপাতের ঘাটতি শুরু হয়ে গিয়েছে। জুন মাসে স্বাভাবিকের 89% বেশি বৃষ্টি হয়েছিল জম্মু কাশ্মীর রাজ্যে, আবার বিহার রাজ্যে স্বাভাবিকের 28% কম বৃষ্টি হয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরা খবর। স্কুলে 1 বছর বেশি গেলে এইচআইভি আক্রান্ত হবার সম্ভাবনা 1/3 কমে যায়। একটা নতুন গবেষণায় দেখা গেছে, বাকি সুফল বাদ দিয়ে এইচআইভির কথা চিন্তা করে শিক্ষা ব্যবস্থা উন্নত করা দরকার। ভয়েস অফ আমেরিকার স্টিভ বারাগুনার রিপোর্ট পড়ে শোনাচ্ছেন শেগুফতানা শৃঙ্খুইন।
বস্টন ইউনিভার্সিটির স্বাস্থ্য অর্থনীতিবিদ জেকব বোর বলেন, বিশ্বজুড়ে গণস্বাস্থ্যের অনেক চেষ্টার পরও এখনও প্রতি বছর 20 লক্ষ মানুষ এইচআইভিতে আক্রান্ত হচ্ছে।
There's a real question about how to reduce that number and how to get to a place where the epidemic is really on the decline.
এই সংখ্যাটা কিভাবে কমানো যায়, কিভাবে এই মহামারী দূর করার মতো অবস্থায় পৌঁছানো যায়, এটাই অনেক বড় প্রশ্ন। প্রশ্নটা অনেকটা অনিবার্য বতসোয়ানায়, কারণ সেখানকার জনসংখ্যার 25% এইচআইভিতে আক্রান্ত। অনেক বিশেষজ্ঞই মনে করেন শিক্ষিতদের মাঝে এইচআইভি কম ছড়ায়, তবে কেউ এটা প্রমাণ করতে পারেননি। 1996 সালে বতসোয়ানা তাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে, যা অজান্তেই একটা গবেষণার মতো কাজ করে ফেলে। মাধ্যমিক বিদ্যালয় 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে বাড়িয়ে দেয় দেশটির সরকার। শিক্ষার্থীরা প্রাপ্তবয়স্ক হবার পর শিক্ষার সময় 1 বছর বাড়ানোতে তাদের উপর কেমন প্রভাব পড়েছিল গবেষকরা সেটা দেখতে আগ্রহী হন। বর বলেন, প্রভাব ছিল বিশাল। সত্যি বলতে, এত ব্যাপক প্রভাব দেখে আমরা অবাকই হয়েছিলাম। দ্য ল্যান্সেট গ্লোবাল হেলথ জার্নালে লেখা এই গবেষণায় দেখিয়েছে যে শিক্ষার সময় বাড়িয়ে দেয় এইচআইভি সংক্রমণ 25% থেকে 17% নেমেছে, নারীদের ওপর এর প্রভাব ছিল আরও বেশি, সংক্রমণ কমেছে প্রায় 12%। এমনও না যে এটা করতে খুব বেশি খরচ করতে হয়েছে। এইডস প্রতিরোধে নেয়া অন্য যে কোনো ব্যবস্থার মতোই দাম পড়েছে এখানে। বর বলেন,
really provides evidence that we should consider formal schooling, particularly secondary schooling.
এই গবেষণা আমাদের এটাই শেখাচ্ছে যে এইচআইভি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক শিক্ষা, বিশেষ করে মাধ্যমিক শিক্ষার সময় বাড়ানো প্রয়োজন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্বাস্থ্য অর্থনীতিবিদ ক্যারেন গ্রিপিন বলেন, এইচআইভি প্রতিরোধে শিক্ষার গুরুত্ব এই গবেষণা বেশ শক্তভাবেই প্রমাণ করেছে, কিন্তু তিনি এও বলেন যে এর আরও অনেক উপকারিতা আছে।
The other reason to keep people in education is actually to educate them and provide them with better opportunities later in life as well.
মানুষজন লেখাপড়ার মধ্যে থাকলে ভবিষ্যতেও তারা নিজেদের জন্য আরো ভালো সুযোগ তৈরি করতে পারে। শিক্ষা এইচআইভি সংক্রমণের সম্ভাবনা কমায়, কিন্তু ঠিক কিভাবে তা পরিষ্কার না। হয়তো ভালো চাকরি পাওয়া একটা কারণ, বিশেষ করে মেয়েদের জন্য, অথবা হয়তো লেখাপড়ার সময় বাড়ার সাথে মানুষের চিন্তা শক্তিও বাড়ে, এতে তারা জীবনে ঠিক সিদ্ধান্ত নিতে পারে। তবে বোর বলছেন, আরও গবেষণা করেই এর উত্তর খুঁজে বার করতে হবে।
এবারে রয়েছে যুব সংবাদ। আজকের যুব সংবাদে এমন এক ব্যক্তির কথা শোনাব যিনি দরিদ্র শিশুদের পড়াশোনা নিশ্চিত করার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এ সম্পর্কে অ্যাডাম ফিলিপসের লেখা রিপোর্ট পড়ছেন শিগুফতা নাসরিন খুইন।
ওয়েন্ডি কপ চেয়েছিলেন এমন একটি সংগঠন প্রতিষ্ঠা করতে যার মাধ্যমে দরিদ্র শিশুদের শিক্ষা অর্জন নিশ্চিত করা যাবে। তাঁর সেই ধারণা কার্যকর হয়েছে এবং যুক্তরাষ্ট্রের দরিদ্র কমিউনিটিগুলোতে তাঁর প্রতিষ্ঠিত সংগঠন থেকে সবচাইতে বেশি শিক্ষক সরবরাহ করা হয় স্কুলে পড়ানোর জন্য। ওয়েন্ডি কপ টিচ ফর আমেরিকা বলে একটি মুনাফাবিহীন সংগঠন প্রতিষ্ঠা করেন। নিউ ইয়র্কে টিচ ফর আমেরিকার প্রধান কার্যালয় অবস্থিত। সেখানে গেলে 400 বেশি কর্মী যারা সেখানে কাজ করেন তাদের উৎসাহ উদ্দীপনা, তাদের আশাবাদ ও আন্তরিকতা অনুভব করা যায়। 1990 সালে টিচ ফর আমেরিকা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে ওই প্রতিষ্ঠানটি প্রায় 25,000 কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তরুণ তরুণীকে নিয়োগ করে যুক্তরাষ্ট্রের সর্বত্র দরিদ্র স্কুলগুলোতে পড়ানোর জন্য। ওয়েন্ডি কপ বলেন তিনি মনে করেন শিক্ষা হচ্ছে মানুষের জীবনের সব সুযোগ পাওয়ার প্রধান ভিত্তি। তিনি বলেন টিচ ফর আমেরিকার লক্ষ্য হচ্ছে সকল শিশুর জন্য আমেরিকান ড্রিম অর্জনের সুযোগ করে দেয়া। ওয়েন্ডি কপের জন্ম 1965 সালে টেক্সাস রাজ্যের ডালাসে এক মধ্যবিত্ত শ্বেতাঙ্গ পরিবারে। ওয়েন্ডির জন্য আমেরিকান ড্রিম, আমেরিকান স্বপ্ন অর্জনের অনেক সুযোগ ছিল। ওয়েন্ডি স্কুলে পড়াশোনায় খুব ভালো ছিল ও স্কুলে অনেককে চিনত যারা ওর মতো অত সুযোগ সুবিধে পায়নি। ওয়েন্ডি যখন বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন ওর রুমমেট ছিল নিউ ইয়র্কের সবচাইতে দরিদ্র এলাকা সাউথ ব্রঙ্কসের একটি স্কুল থেকে পাশ করা এক ছাত্রী। ওয়েন্ডির মনে তা রেখাপাত করে যে সেই মেয়েটিকে কত কষ্ট করতে হয়েছে। আরেকটি ঘটনা তাকে প্রভাবিত করে। ওয়েন্ডিকে এক ব্যবসায়ী একবার বলেছিলেন যে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিনকে অর্থ দিয়ে সাহায্য না করে দরিদ্র শিশু যাদের শিক্ষা গ্রহণের সুযোগ নেই তাদের সাহায্য করলে অনেক বেশি মানুষ উপকৃত হবে। ওই ভদ্রলোকের কথা ওয়েন্ডিকে খুবই সচেতন করে তোলে। ওয়েন্ডি কপ উপলব্ধি করেন দরিদ্র শিশুদের জন্য শিক্ষার সুযোগ করে দেয়া কত গুরুত্বপূর্ণ। সেই তখন থেকেই তিনি দরিদ্র শিশুদের সাহায্য করার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলায় ব্রতী হন।
এবারে রয়েছে মিতালি রাশোর। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সাবরিনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠানে। আজকের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠানের প্রথম চিঠিটি লিখেছেন মিয়া মোহাম্মদ শামসের নূর, মহাস্থান সাংবাদিক ফোরাম, ডাক, হাটশেরপুর, সারিয়াকান্দি, বগুড়া থেকে লিখেছেন। লিখেছেন, ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানে সকল শ্রোতাকে এবং আপনাদের সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। বাহ, চমৎকার ভাই, আপনার জন্য আগাম ঈদ মোবারক রইল। আর বিশেষ কিছু লিখেননি, লিখেছেন আমাদের অনুষ্ঠানগুলো, সবগুলো পর্বের অনুষ্ঠান আপনার ভালো লাগে, বিশেষ করে বিজ্ঞান পর্ব, মিতালি পর্ব, কলিং শো, সম্পাদকীয় ইত্যাদি। অনেক ধন্যবাদ আপনাকে। এর পরের চিঠিটি লিখেছেন, আসলে এর পরের চিঠিটি একটি ইমেল লিখেছেন মোহাম্মদ আব্দুর রউফ, সিলেট উপজেলা জয়ন্তিয়াপুর থেকে লিখেছেন। লিখেছেন, আমি জানতে চাই আপনাদের অনুষ্ঠান বাংলাদেশের কোন টিভি চ্যানেলে প্রচার করা হয় এবং হলে সময়টা জানাবেন অনুগ্রহ করে, আর সিলেট থেকে FM রেডিও শোনা যাবে কি? ভাই আব্দুর রউফ, বাংলাদেশের অন্তত 3টি টেলিভিশন চ্যানেলে আমাদের টিভি প্রোগ্রাম প্রচারিত হয়। আমাদের সাপ্তাহিক হ্যালো আমেরিকা প্রচারিত হয় NTV শুক্রবার রাতে রাত 11:25 থেকে 11:30 মধ্যে মোটামুটিভাবে অনুষ্ঠান নিয়মিতভাবে প্রচারিত হয়, আর শনিবার সকাল 11:30 এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়। সাপ্তাহিক স্ট্রেইট ফ্রম আমেরিকা ATN বাংলায় প্রচারিত হয় সন্ধে 6:30 শুক্রবার, আর শুক্রবার দিন প্রচারিত হয়। আর দেশ টিভিতে দুদিন প্রচারিত হয় VOA 60 আমেরিকা সন্ধে 7টায় এবং 11:30টা রাতের খবরের ভেতরেই এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। আর এই অনুষ্ঠানটি প্রচারিত হয় মঙ্গল ও শুক্রবার। আর আমাদের রেডিও অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে। আশা করি আবারও লিখবেন। এর পরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ সবুজ মিয়া রামদাস শিববাড়ি লালমনিরহাট থেকে। ভাই, আপনার ইমেলটি অসম্পূর্ণ মনে হচ্ছে। লিখেছেন, এই ধরনের সমাজে দেশে কিছু মানুষ আছে যারা অন্যায় করে, প্রতিবাদ এমন হওয়ার সম্পর্কে অনুষ্ঠানের আয়োজন করুন। ভাই, ঠিক বোঝা গেল না আপনি কি বলতে চেয়েছেন। এর পরের ইমেলে নিশ্চয়ই বিস্তারিতভাবে জানাবেন। শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমী শক্তিধর দেশগুলোর সঙ্গে আলোচনার গতি সম্পর্কে ভিয়েনায় ইরানি আলোচকরা মিশ্র ইঙ্গিত দিয়েছেন। ওদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন বলছেন যে আলোচকরা এখনও কোনো রকম বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণের মুহূর্তে পৌঁছতে পারেননি। আলোচনা স্থলের বাইরে সংবাদদাতাদের হ্যামন বলেন তাঁর কথায় কাজ চলছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেমিয়ার বলছেন এ ব্যাপারে সাফল্য অর্জনের জন্য সকল পক্ষের নির্ভেজাল প্রচেষ্টা চলছে। গত সপ্তাহে তিউনিশিয়ার সমুদ্র সৈকতে আক্রমণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ 12 জনকে আটক করেছে বলে আজ একজন কর্মকর্তা জানিয়েছেন। ওই হামলায় 28 জন নিহত হন। শুক্রবার সুর শহরে ওই ব্যাপক গুলি চালানোর ঘটনার পর সাইফ রেজগু নামের বন্দুকধারীটিকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে। কর্মকর্তারা বলছেন যে সে একাই গুলি চালিয়েছিল, তবে তাঁরা সেই সব লোককে খুঁজছেন যারা হয়তো আক্রমণের সময় তাকে সহায়তা করেছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ জানিয়ে চিঠি এলো রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে। আমন্ত্রণ জানিয়েছে ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল। মুখ্যমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে কবে যাবেন সে ব্যাপারে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টে বিস্তারিত।
আমন্ত্রণ জানিয়েছে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে গঠিত ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে এই খবর জানিয়ে বলেছেন, রাজ্যে বিনিয়োগ ও শিল্পের ব্যাপক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেই ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান অজয় বাঙ্গা মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। আরো জানিয়েছেন, বিশ্ববিখ্যাত সংস্থা মাস্টার কার্ডের আন্তর্জাতিক চেয়ারম্যান হচ্ছেন অজয় বাঙ্গা। ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের এই আমন্ত্রণ পত্র অত্যন্ত গুরুত্বভাবে দেখছেন রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী কবে সফরে যাবেন এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী অমিত মিত্র সংবাদ মাধ্যমকে বলেছেন, মুখ্যমন্ত্রী নিজেই তা সিদ্ধান্ত নেবেন। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গ্রিক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস বলছেন ইউরোপীয় ঋণদাতাদের দাবি অনুযায়ী অর্থনৈতিক সংকট থেকে গ্রিসের উদ্ধার পরিকল্পনার শর্তগুলো যদি রোববারে গণভোটে অনুমোদিত হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। ওয়াশিংটনে আজ কর্তৃপক্ষ বলছে যে ওয়াশিংটনের নেভি ইয়ার্ডে তারা গুলি চালানোর কোনো প্রমাণ পায়নি। এর আগে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো নৌ স্থাপনা ওয়াশিংটনের ইউএস নেভি ইয়ার্ডে গুলি চালানোর খবর পাওয়ার পর নিরাপত্তার কারণে স্থাপনাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কয়েক ডজন পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে ওই ভবনটি ঘিরে ফেলে, যার অবস্থান যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবন থেকে মাত্র কিছু দূরে। প্রায় 2 ঘন্টা ধরে সন্ধান চালানোর পর পুলিশ বলছে যে সবকিছুই ঠিক আছে। ফিলিপিন্সের কর্মকর্তারা বলছেন যে দেশের মধ্যাঞ্চলে একটি ফেরি ডুবে যাওয়ায় কমপক্ষে 36 জন নিহত এবং আরও বহু লোক নিখোঁজ রয়েছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.